কামিল দিন পালন করা দুনিয়ার মধ্যে তত দিন সম্ভব না, যতদিন পর্যন্ত বাতিল শক্তিশালী আছে। আল্লাহ পাকের মানুষরা কিন্তু দুনিয়ার মধ্যে কামিল দিন পালনই পরিপূর্ণ দিনের ভিতরে তোমরা প্রবেশ করো। তো শানুল জানা আছে শুধু সামান্য একটা বিষয়ে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমলগত ভাবে কি রাখছেন, একটু অন্যান্য মুসলমানদের সাথে পার্থক্য রাখছেন। এটাই আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে কামিল দিনের ভিতরে প্রবেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, দিয়ে দিয়েছেন। এর অর্থ হলো যে এতটুকু মানে ভিন্ন চিন্তা পোষণ করার দ্বারা দিন কামিল হয়নি। যে উটের গোশত খাওয়া ইসলাম ধর্মে ফরজ না, আর ইহুদি ধর্মে এটা কি ছিল, নিষেধ ছিল। আমি ইসলাম ধর্মে এটাকে নিষেধ মনে করি না, ওকে আমরা নামে এটাকে খাব না। এটা কপূর্ণতার পরিপন্থী আল্লাহ পাকা খাইতে পারছেন। আর কামিল দিনের জন্য অপরিহার্য হলো দিনটা বিজয়ী হওয়া। কোরআনে কারীমের সাফ ঘোষণা, আল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যে কিতাল চালায় যাও যতক্ষণ ফিতনা শেষ না হবে আর দিন পরিপূর্ণ আল্লাহর জন্য না হবে। তো পরিপূর্ণ দিন আসা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে সাফ একেবারে খাস আলফাজের দ্বারা ঘোষণা যে এটা হবে কিতালের দ্বারা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে যদি আমরা দেখি এটা আরো বেশি স্পষ্ট হয়ে যায়। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মেহনত করছেন। রাসূলের সাথে আস-সাবিকুনাল আউয়ালুন আল মুহাজিরুন তারা, কিন্তু তাদের এই মেহনতের পরেও শুধু মক্কার একটা শহর এখানের মধ্যে পরিপূর্ণ দিন আসেনি। যেন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট ভাবে মানে সূর্যের মতো পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করছেন যে কিতাল করো তাহলে ফিতনা শেষ হবে, পরিপূর্ণ দিন আসবে। তো এটার গত্যন্তর নেই কোনো, মানে এটা ছাড়া কোনো উপায় নেই দিন আনয়নের জন্য। এমনকি রাসূল এবং সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনও যদি হয় তাদের জন্য এটাই দেখো ব্যবস্থা। 13 বছরের মেহনতের পরে মানে এলাই কালিমাতুল্লাহ দ্বীনের গালবাইর দ্বীন প্রতিষ্ঠার ফিতনা নির্মূলের যে ফল এটার অবস্থা এই। পরবর্তী 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতালের পথ ধরছেন। রাসূলের ইন্তেকালের সময় ইসলামী রাষ্ট্রের পরিধি হইল 900,000 বর্গ মাইল। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ কি ছিলেন আদর্শের অনুসারী ছিলেন এবং রাসূলের শিক্ষাটাকে সঠিকভাবে তারা বুঝছেন এবং আমল করছেন, এটার ব্যাপারে কোন মুসলমান দ্বিমত পোষণ করতে পারে না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটাকে শেষ 10 বছরে যে আমলটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করে গেছেন এটাকেই ধরছেন আর এটা নিয়েই সারা পৃথিবীতে ছড়ে পড়ছেন। যার ফলে দেখা গেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়ে ইসলামী রাষ্ট্রের পরিধি হইল 64,66,000 বর্গ মাইল। জাহিরি নতিজা এত বিশাল আকারে আসছে। শেষ জমানায় যখন নাকি একেবারে দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে, পৃথিবীর যত বড় ফিতনা আছে এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা, যার কারণে নূহ আলাইহিসসালাম থেকে নিয়ে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে গেছেন। অথচ এটা তাকওয়িনি বিষয় যে আসবে সে কিয়ামতের পূর্বে। নূহ আলাইহিসসালামের সময় তার ব্যাপারে সতর্ক করা এই জন্যই যে ভয়াবহতাটা জানিয়ে দেওয়া। সেই দাজ্জালের মোকাবেলাও হবে কেতালের মাধ্যমে। মাহদী আলাইহিস সালামের বিষয়টা ওনার বিবরণ হাদিসের মধ্যে যা আসছে যে উনি এসে বিরোধীদের সাথে কিতাল পরিচালনা করবেন এবং ওনার মাধ্যমে জাহিরি বাবাও কি আসবে একটা সন্তোষজনক ফল এবং ফসল হাতে আসবে। এই এই সমস্ত শরীয়তের বিষয়গুলির প্রতি লক্ষ্য করলে কোরআনে কারিমের এই আয়াতের মর্মটা আরো বেশি স্পষ্ট হয়ে যায় যে মুসলমানদের মানে সব আমাল রক্ষার জন্য আল্লাহ পাক যে দিফা এর বিষয়টা দিচ্ছেন এটাই আসলে হলো বাস্তব সম্মত বিষয়। আমরা যত দিকেই ঘোরাঘুরি করতেছি যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত মানে উম্মতের মধ্যে এই বিষয়টা না আসবে ততদিন পর্যন্ত উম্মত মানে এই উম্মত হিসাবে গণ্য হওয়ারই উপযুক্ত হবে না। কারণ খাইরে উম্মত হইছে আমরা বিল মারুফ আর নাহি আনিল মুনকারের দ্বারা, কিন্তু এই আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকারটা প্রতিষ্ঠা আমলি ময়দানে নিয়ে আসার সুরতটা কি এটা সাহাবায়ে কেরাম দেখা দিয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের রাওয়ায়াতের মধ্যে আসছে যে আনতুম খায়রুন নাস লিন্নাস তাতুনা বিহিম ফিস সালাসিলি ফি আনাকিহিম ফায়াদখুলু ফিল ইসলাম। এটা হলো খাইরিয়তের সুরত আর রাসূলের দাওয়াত তো এটাই ছিল উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন উমিরতু আন উকাতিলা, আমার নির্দেশ দেওয়া হয়েছে কিতাল করার জন্য। আর বাস্তবে এটাই হয়েছে যখন মদিনাতে গিয়ে রাসূল কিতাল ধরছেন যেখানে ১৩ বৎসরে মক্কার একটা শহর ইসলামের আওতাভুক্ত হয় নাই, সেখানে ১০ বৎসরে শুধু মক্কা না পুরো আরব ইসলামের আওতাভুক্ত হয়ে গেছে। ১৩ বৎসর পর্যন্ত যে লোকগুলো মুসলমান হওয়ার ছিল আবু জাহেল উৎপাশ এই ভাইরা খতম আল্লাহ আলা কুলুবিহিম ওরা আসবে না ইসলামের ভিতর, কিন্তু যেগুলি আসার ছিল তারাও ১৩ বছরে আসে নাই, কিন্তু যখন বিজয় হয়ে গেছে দলে দলে মানুষ ইসলামের ভিতরে চলে আসছে। সারা পৃথিবীতে বর্তমানে ৭০০ কোটি মানুষ সবাই ফিকির যে ওরা জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে রওনা হয়ে যাক, জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাক, কিন্তু ব্যাপক হারে তারা জান্নাতের পথের দিকে রওনা হওয়ার জন্য ব্যবস্থাটা কি, এই ব্যবস্থাটা এত জরুরি জিনিস যেটা এই জরুরি বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট রাখবেন এটা হতেই পারে না। আর দিন প্রতিষ্ঠা করা মানুষদের জন্য এই পথটাকে খুলে দেওয়া দিনকে বিজয়ী করা আল্লাহর কালিমাকে বুলন্দ করা এটা কোন কারো এজতেহাদি বিষয় না, এটা একটা ইবাদত। আর ইবাদতের সুরত গুলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া এটা বাস্তবায়ন করে দেওয়া হয়েছে। নামাজ ইবাদত, নামাজের কাইফিয়ত হাইয়াত এটাও মুতাআইন, শুধু শাব্দিক ভাবে নামাজের অর্থ নিয়ে কেহ যদি বা নামাজের উদ্দেশ্য কোন একটা বিষয়ে বানায় যদি সেটার পিছনে কেহ ছুটে আর এই হাইয়াতে কাজা ইয়া অবলম্বন না করে কোনদিন সে নামাজি হবে না। নামাজের উদ্দেশ্য বর্ণনা করবে ওলা জিক্রুল্লাহ আকবার, যেমন পাকিস্তানে একটা গ্রুপ আছে জিক্রি, ওরা পাঁচ ওয়াক্ত কি করে জিকির করে, এমনি এই হাইয়াতের সাথে নামাজ আদায় করে না, নাম হয়েছে জিকির গ্রুপ। এদের নামাজের অর্থ দোয়া, কেউ যদি শুধু সময় মতো দোয়া করে যায় হাইয়াত অবলম্বন না করে তার এটা আবাদত গণ্য হবে না। যত মনোযোগের সাথে করো হাইয়াতে কাজাইয়াটা আদায় করছে খুশু খুশু পুরো হয় নাই, কিন্তু দোয়া করছে একেবারে কান্নার ঢেউ উঠে আল্লাহর কাছে, অবশ্যই নামাজ দেয় গ্রহণযোগ্যতা পাবে আর ওর এই আমলটা গ্রহণযোগ্যতা পাবে না, নামাজের বিকল্প সেটা হবে না যতই আবেগ সেখানে কাজ করুক। দিন বিজয়ী করার জন্য দুনিয়ার এই ফিতনা নির্মূলের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট খাস শব্দে বলে দিছেন যে তোমাদের জন্য কিতাল অপরিহার্য। দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে আয়াত যখন নাজিল হয়ে গেছে সবার কথা জানলেন তো জাগাই জাগাই মানসুখুন বেয়াতিল কেতাল, মানসুখুন বেয়াতিল কেতাল, আগের অবস্থা গুলি কি ঘোষণা করছেন, মানসুখ ঘোষণা করছেন। তো কিয়ামত পর্যন্ত এই বিষয়টা রাসূল রেখে গেছেন। সাহাবায়ে কেরামের জীবনে যদি তাকাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় রাসূলের ইন্তেকালের পরে এমন একটা পরিস্থিতি আসছে যখন শুধু মক্কা মদিনা আর বাহরাইন এই তিনটা শহরের মধ্যে শুধু কি হয় নামাজ হয় প্রকাশ্যে, আর পুরা আরব মুরতাদ হয়ে গেছে, ফিতনারা কত প্রচন্ড হয়েছে। সেই সুরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোন পথ অবলম্বন করছেন, সবগুলোর বিরুদ্ধে একটা পথ অবলম্বন করছেন, যত ফিতনা সব ফিতনার মোকাবেলায় একটা পথ ধরছেন, বিভিন্ন ফিতনার মোকাবেলায় বিভিন্ন পথ ধরেননি, কিছু ভণ্ডনবীর ফিতনা, কিছু পূর্বের জাহিলি দিনে ফিরে যাওয়ার ফিতনা, কিছু যাকাত অস্বীকার করার ফিতনা, এই সবগুলো ফিতনার বিপরীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধরছেন কেতালের পথটা। যদিও যাকাত অস্বীকারীদের ফিতনার মোকাবেলায় অন্যান্য সাহাবায়ে কেরাম প্রাথমিক পর্যায়ে দ্বিমত পোষণ করছিলেন, এমনকি আবু উমর রাদিয়াল্লাহু পর্যন্ত বলছেন যে কাইফা তুকাতিলুন নাস, যে ওই লোকদের বিরুদ্ধে আপনি কিভাবে কিতাল করবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অথচ রাসূল বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া পর্যন্ত আমাদের কিতাল করতে বলেছে, ওরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা এবং অন্যান্য ইবাদত সব ইসলাম অনুযায়ী করে। আবু বকর সিদ্দিক বলছেন যে না অবশ্যই আমি কিতাল করবো, মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতি, ইসলামের একটা বিষয় অমান্য করার দ্বারা তার লা ইলাহা ইল্লাল্লাহ আর নাই, এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা যে সম্পূর্ণটাই মানতে হবে, একটা চুল পরিমাণ ছাড় দেওয়ার অবকাশ নেই। যদি হালতটা এমন হয় যে সারা পৃথিবীর সবগুলো অমুসলিম ইসলাম গ্রহণ করে ফেলবে, যদি চুল পরিমাণ ইসলামের একটা কোন বিষয়ে কি দিয়ে দেওয়া হয় সার দিয়ে দেওয়া হয়, তাহলে এই অধিকার কারো আছে যে সবাই মুসলমান বানায় ফেলা হবে, ইসলামের সব হুকুম তারা আদায় করবে, শুধু ইসলামের একটা বিষয়ের মধ্যে সার দিয়ে দেওয়া হলো যেটা শরীয়তে প্রতিষ্ঠিত। এইভাবে সারা পৃথিবীর মানুষ যদি আমি মুসলমান বানায় ফেলি তাহলে কি দিনের কোন উপকার আমার দ্বারা হলো, আল্লাহর কাছে এর দ্বারা কোন আজর পাবো আমি? অবশ্যই পাবো না। দিন আল্লাহর বিধানগুলো নাজেল হয়ে যাওয়ার পরে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেওয়ার পরে এখন এখানের মধ্যে কিছু কাটছাট করা, কিছু বাদ দেওয়া, যে কোনো অবস্থার দোহাই দিয়া এটার অবকাশ এখন আর নাই। কেউ যদি এখন বলে যে মক্কার জিন্দগিতে সুদ হালাল ছিল, সে সময় অর্থনৈতিক দুরবস্থা ছিল, কেউ কেউ প্রতি কি ছিল না সহমর্মিতা করিয়া ছিল না, মদিনার জিন্দগিতে গিয়া যখন নাকি সহমর্মিতা এমন পর্যায়ে পড়ছে যে যুদ্ধের মাঠে প্রচন্ড তৃষ্ণার সময় মৃত্যুর মুহূর্তে পানি আরেকজন দিয়া দেয়, বকরির মাথা সাত গোল ঘুরে আসে, মেহমানের জন্য বাতি নিবে মেহমানরে খাবার খাওয়াই দেয়, ইউসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এদের সিবত হয়ে গেছে। এবং সেই সমাজের মধ্যে অর্থনীতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন মান তারাকা মালান ফালি আহলিহি ওয়া ওয়ারাসাতিহি, সম্পদ রেখে গেলে পরিবার পরিজনে ওয়ারিসরা পাবে, ওয়ামান তারাকা দাইনান আও যায়ান ফালাইয়া ওয়া ইলাইয়া, কেহ অসহায় বালবাচ্চা ঋণ রেখে গেলে সেটার দায়িত্ব আমার। যেই দেশের সরকারের ঘোষণা দিবে যে কেহ ঋণ রেখে গেলে ঋণ পরিশোধের দায়িত্ব সরকারের, সেই দেশের সাধারণ নাগরিকরা একে অপরের ঋণ দিতে ভয় পাবে কেন? কারণ সেনা দিতে পারলো সরকার আমার দিবে। ওই পরিবেশ যখন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করে দিয়েছেন, কারণ সেখানে সুদ খাওয়ার কি নেই কোনো প্রয়োজন নাই। এখন যদি এই পরিবেশের দোহাই দিয়া বর্তমানের সাথে সেটারে মিলে আর বলে যে এখন ওই মদিনার ওই পরিবেশ আর নাই, কেউই কাউকে ঋণ দেয় না, বরং উল্টা পেটের মধ্যে ছুরি ঢোকায় আরেকজনের পয়সা নিয়ে যায়, এখন বাধ্য হয়ে আমি সুদ গ্রহণ করতেছি, এদের কি অবকাশ দেওয়া যাবে? বিলকুল না। হুকুম নাজেল হয়ে যাওয়ার পরে এখন এই পরিস্থিতির দোহাই দিয়া এই হুকুমটাকে টলানোর কোন আর অবকাশ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সব সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে যে এই মার্কা মুরতাদদের মোকাবেলায় কি কিতাল, অন্য কোন পদ্ধতিও না। এমনটা বলতে পারতো ওরা তো একটা যুক্তি দেখাইতেছে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, যে আল্লাহর রাসূলকে মুখাতাব করা হয়েছে যাদের মাল নিয়ে তাদের দিল পরিচ্ছন্ন করেন, এখন তো রাসূলের মতো ওই পরিচ্ছন্ন করিয়া কেহ নাই, আমরা কেন দেব? তাদের এই যুক্তি ছিল, কিন্তু যুক্তিটা এটা কি সাহাবায়ে কেরাম গ্রহণ করছেন? এবং এই যুক্তির মোকাবেলায় তাদেরকে যুক্তি দিচ্ছেন গিয়া জাদিল হুম বিল্লতি হিয়া আহসান উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই আয়াতের উপর সাহাবায়ে কেরামের যে সময় কিতালের জামাত পাঠান, এই আয়াতের বিরুদ্ধে তারা চলে যেতেছিলেন না? এই আয়াত সবাই ভুলে গেছেন সে সময়? এত কোরআনের আয়াত এখনো পঠিত হয়, তারা তো এই পথ ধরেন নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতী আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহি ওয়া লা ইখাফুনা লাওমাতা লাঈম। ইরতিদাদ, পূর্ণ দীন ছাড়ার দ্বারা ইরতিদাদ হয়, দীনের অংশবিশেষ ছাড়ার দ্বারা ইরতিদাদ হয়। ইন্নাল লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বাযিল আমরি। এই যে ইরতিদাদ কোন সূরাতে হইছে? যে আল্লাহ পাকের নাযিল করা বিষয় ডরে যারা মানে না, পছন্দ করে না, তাদের সামনে এই লোকগুলি গিয়ে কি বলে? সানুতিউকুম ফি বাযিল আমরি, কিছু বিষয়ে আমরা তোমাদের অনুসরণ করব। কিছু বিষয়ে যদি আল্লাহর নাযিল করা বিষয়টা যারা মানে না ওদের অনুসরণ করা হয় খালি, তাহলেই ইরতিদাদ হয়ে যায়। তাহলে আল্লাহর নাযিল করা বিষয়টা যারা মানে না, এদের অনুসরণ না, এদের সহায়তা যদি করা হয় শরীয়তের বিরুদ্ধে, এবং শরীয়ত প্রতিষ্ঠাকারী শরীয়তের প্রতিষ্ঠা কামনাকারীদের বিরুদ্ধে এদেরকে যদি সাহায্য করা হয়, তাহলে সে কোন প্রকারের ইরতিদাদের শিকার হয়ে যায়? সেই অবস্থায় করণীয় কি? ওদেরকে বুঝানো। কুকুর কামড়াইতে আসতেছে, এখন করণীয় কি তারে বুঝানো? আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে কাফেররা চিরদিন তোমাদের বিরুদ্ধে কিতাল করতে থাকবে, এটা তাকওয়িনি ফাইসালা আল্লাহ তাআলা। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারদুকুম আন দীনিকুম ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ওয়ালিযালিকা খালাকাহুম। দুইটা বিরোধ দল থাকবে, সৃষ্টি করেছেন আল্লাহ পাক এইভাবে, আর ওরা বিরোধিতা করতে করতে কিতাল চালায় যাবে চিরদিন, এবং কিতালটা চালাবে তোমরা তাদের উপর কিতাল না করলো কিসের জন্য? হাত্তা ইয়ারদুকুম আন দীনিকুম, তোমাদের দিন থেকে ফেরানোর জন্য। ইনিস্তাতাও, তাদের ক্ষমতা হলে, তাদের ক্ষমতা হলে তারা বাস্তবায়ন করবে কিতালের মাধ্যমে দিন থেকে ফেরানোর জন্য। সুতরাং তোমরাও তোমাদের জিনিসটা রক্ষা করার জন্য কিতালের পথে আগায় যেতে হবে। এটা হলো তাকওয়িনি ফাইসালা যে ওরা কিতাল চালায় যাবে কাফের, কোনদিন তারা ক্ষান্ত দিবে না। আর আমাদের উপর তাশরিঈ হুকুম হইল যে ওদের বিরুদ্ধে তোমরা কিতাল করো। কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে আযাব দিবে। এখন ওরা তো কিতালে জড়ায় আছে, কিন্তু আমরা গাফেল হয়ে আছি, তাহলে আমাদের হেফাজত কিভাবে হবে? ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره ان الله قوي عزيز। দফানা থাকলে মসজিদ এটাও রক্ষা পাবে না যেখানে আল্লাহর নাম বেশি বেশি নেওয়া হয়। বাস্তবে আমাদের দিন যা আমরা পালন করতেছি আসলে কি তার সেই হাকিকত সম্পন্ন হচ্ছে কোনটা? এখানে আল্লাপাক সব নবীর কাছে নির্দেশ দিয়েছেন যে আল্লাহর ইবাদত করো তাগুতরে বর্জন করার দ্বারা, আল্লাহর দিনের বিরুদ্ধে যাদেরকে যারা নিয়ে যেতেছে ওদেরকে বর্জন করার মাধ্যমে আল্লাহর ইবাদতটাকে প্রতিষ্ঠিত করো। আমাদের হালতটা হয়ে গেছে ওদেরকে মান্যতার মাধ্যমে আল্লাহর ইবাদত গুলিকে করে যাচ্ছি। সব নবীর কাছে আল্লাহ পাকের নির্দেশ এটা, ও তাগুতরে বর্জন করার দ্বারা আল্লাহর ইবাদতটা আদায় করো, কিন্তু আমরা ওদেরকে মেনে মেনে আল্লাহর ইবাদত গুলি আদায় করতে হচ্ছে আমাদের। এটা সারা স্বাধীনভাবে মসজিদের মধ্যে আল্লাহ পাকের কথাটা বলা যায় না, যায় এটা কি মসজিদ রইল আর? আধুরা দিন, এটা দিন না। যদ্দুর সুবিধা পেলাম ওদের পালন করলাম, আর যদ্দুর ব্যাপারে ধাক্কা আসলো ওদের বাদ দিয়ে দিলাম। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة। আল্লাহ তো বলতেছেন এই আধুরাটা সুবিধা টুকুটা নিয়ে থাকে, এটা খাসারা দুনিয়া এবং আখিরাতে। ইহুদিদের এই হালতটা ছিল, যে সুবিধাটুকু প্রকাশ করতো আর অসুবিধাটুকু প্রকাশ করতো না। বিভিন্ন রাসায়েল টুকরা টুকরা, কারাতিস মানে তো কাগজের কিছু গুচ্ছ, বিভিন্ন রাসায়েল বানিয়ে ফেলছে, এইগুলির প্রকাশ করো, অনেকগুলির গোপন রাখো। আর গোপনীয়তারা কতটুকু মারাত্মক, গোপন করা কি সবটা গোপন করা লাগে? আমি যে হালত ধরে আছি, আমার সাধারণ যারা অনুসারী সাধারণ জনগণ, এরা তো মনে করে তাদের জরুরি জিনিস আমি সবগুলি বলে দিব। তারা রোগী আমার কাছে আসছে, মারাত্মক রোগ রাইখা আমি কি হালকা রোগের চিকিৎসা করব, এটা সে কল্পনা করতে পারে? আমাদের হালতটা কি ওর মারাত্মক রোগ রেখে হালকা রোগের চিকিৎসা করে তারা ছেড়ে দিতেছি? এর দ্বারা কি তার এই বিষয়টা তার কাছে গোপন করা হলো না? আর গোপন করার গুণাটা যারা জানে তাদের দ্বারাই হয়, যারা জানে না এদের দ্বারা হয়ই না। কত বড় মারাত্মক ধমকি দিয়েছে, ইয়ালানুহুমুল্লাহু ওয়ালানুহুমুল্লাইনুন। এই মানে এর দ্বারাই হাদিসের ওই হাদিসের মর্মটা স্পষ্ট হয়, যে হাদিসের মধ্যে বলা হয়েছে শেষ জমানায় শ্রেষ্ঠ জীবনযাপনকারী ব্যক্তি হবে দুইজন, যে নির্জনে পাহাড়ে চলে যাবে আর যে ঘোড়ার পিঠে লাগাম ধরে থাকবে, ঘোড়ার লাগাম ধরে থাকবে। ইয়াতলুবুল কাতলা উইল মাউতা মাজান্নাহু, হত্যা হওয়া অথবা মৃত্যুবরণ করা, যেখানে হত্যা এবং মৃত্যুবরণটা স্বাভাবিক এবং খুব সহজে পাওয়া যাবে, সেই জায়গায় সে দৌড়ায় যায় তালাশ করতে থাকে। মাঝামাঝি যে অবস্থানে যারা থাকবে সবাই ফিতনার সাথে জড়িত হবে, হয়তো গুমরা হবে না তোবা গুমরা করবে। কিভাবে বললাম, এখানে আপনারা আছেন বিষয়টা খেয়াল করেন, যে আমি জরুরি বিষয়টা না বলে গাইরে জরুরি বিষয়টাকে যখন তাকে বলতেছি, তখন সে কি ভাববে যে আরো জরুরি বিষয় আমার জন্য রয়ে গেছে, তাহলে আমি তারা ফেতনায় ফেলে দিলাম না, তারে বিশাল সময়ের জন্য অস্পষ্টতার মধ্যে সে পড়ে গেল না, কিতমানের অবস্থাটা আমার দ্বারা সৃষ্টি হলো না, খালি আমার কাছে জবানে কল দ্বারা জিজ্ঞাসা করলেই আমার কিতমানের গুণা হবে, জবানে হালের দ্বারা সে জিজ্ঞাসাকারী না, আমার কাছে ন্যস্ত করে দিয়েছে। আমি বিভিন্ন ধরনের হেকমত, বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন ভয়, বিভিন্ন কিছু চিন্তা করে তার কাছে প্রকাশ করতেছি না, সে জানবে কিভাবে যে এখানে আরো কিছু রয়ে গেছে? আমভাবে মানুষ এই একটা কিছুর মধ্যে আছে, এই অন্ধকার অবস্থার মধ্যে রয়ে গেছে, যার কারণে এমন অবস্থা বোঝানো হইতেছে জেহাদের ব্যাপারে যে এটাকে জঙ্গিবাদিতা সন্ত্রাস বোমারে মনে করা হইতেছে। এটা কি একটা মারাত্মক ঘৃণিত জিনিস, এটা কি জেহাদের একটা অস্ত্র না হাতিয়ার না? তরবারি যেটা ছিল বোমা কি সেই ধারার একটা জিনিস না? এটা কাফেরদের জন্য ব্যবহার করা, সন্ত্রাসীদের জন্য ব্যবহার করা এটা একটা বৈধ জিনিস, মুসলমানদের জন্য ব্যবহার করা এটা একটা অবৈধ জিনিস। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুরুন আন আসলিহাতিকুম ওয়া আমতিহাতিকুম। আর আজকে আমরা বাধ্য হইতেছি যে না, আমরা বোমাবাজির মধ্যে নাই, আমরা সন্ত্রাসের মধ্যে নাই, কথাটাকে স্পষ্ট করতেছি না বোমাবাজি কি আর সন্ত্রাস কি। ইসলামের জন্য অস্ত্র ধারা এটারই তারা সন্ত্রাস বলতেছে, আন্তর্জাতিক ভাবে সন্ত্রাস বলে কিসেরে? ইসলামের পক্ষে যারা অস্ত্র তাদেরকে না? এখন আমিও যখন মুতলকান বলি যে আমি আমরা সন্ত্রাসের সাথে নাই, বোমাবাজির সাথে নাই, তাহলে আমিও কোনটারই সমর্থন করে দিলাম প্রচ্ছন্ন ভাবে, যে হ তারা খারাপ যারা এই কাজগুলি করতেছে, তাহলে আমার জন্য আমার রাস্তা ভবিষ্যতের আমি বন্ধ করে দিলাম, কোনদিন এখানে চলে যাব। এবং প্রকারান্তরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণিত বানাইলাম মানুষের কাছে, তিনি তো এগুলি ধরছেন বাস্তব না, ধরেন নাই, কোনদিন উনি এগুলি থেকে মুক্ত ছিলেন? তাহলে একসময় কাফেরদের জন্য সুযোগ হয়ে যাবে কথা বলার, যে দেখো তোমাদের নবী ভালো ছিল না, সেই সন্ত্রাসী ছিল। আর এটা কাফেররা বলতেছে, সালমান রশদি সে রেডিও কলনে ভাষণ দেয়, সে জার্মানি আছে, ওরে এই দেশ থেকে তাড়ানো হয়েছে, সে কি বলছে সেটা একবার শেষ লিখছিল, সে বলছে একদিন পত্রিকার মাধ্যমে আমি দেখছি যে মুসলমানদের কোরআনই সন্ত্রাস শিক্ষা দেয়, সে বলছে খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু সে যে অর্থে বলছে এই অর্থে সে যারা বলতে বুঝতেছে যে কোরআনে মানে জিহাদ শিখায় না, মানে কোরআনে সন্ত্রাস নাই, ইসলামে সন্ত্রাস নাই, তাদের কথার চেয়ে বাস্তবে হক কথা বলছে সে, সে বলছে খারাপ উদ্দেশ্যে কিন্তু সঠিক মর্মটা বুঝছে। তারা জেহাদ রে কি নাম দেয়? সন্ত্রাস নাম দেয়। এখন যে বলতেছে কোরআন সন্ত্রাস শিখা দেয় মানে কি জেহাদ শিখায়, কথাটা মিথ্যা না সত্য? বক্তব্যের প্রকাশটা তার বেদবিমূলক হয়েছে, কিন্তু বাস্তবতায় নিরিখে কি তারটা সত্য হয় নাই? আর যে বলতেছে কোরআন সন্ত্রাস শিখায় না,
শুধু বেয়াদবী মূলক কথা হবে দেখে সন্ত্রাস কথাটা ব্যবহার করা যাবে না, কিন্তু বাস্তবে সন্ত্রাস বলতে তারা যেটা বুঝাইতে চায়, কোরআনে কি এটা শিখায় না? শিখায় না, শিখায় এটা, কোরআন এটা ফরজ করছে, শুধু শিখায় না। কিন্তু আমরা ওদের এই মানে ইয়ার ভিতর খপ্পরের ভিতরে পড়ে গেছি, আমরা সাধারণ মানুষ ওদেরকে এই খপ্পরের মধ্যে ফেলাই রাখছি, তারাও বুঝতেছে এটাই মুজাহিদদের বিরোধী মুসলমান। এখন একটা দিনের ফরজের বিরোধী যদি কেহ থাকে, সে মুসলমান থাকে কেমনে থাকে? মুসলমান না থাকার জন্য শুধু স্পষ্ট মুখে বইলা কুফুরি অবলম্বন করা লাগে না। ইকফারুল মুলহাইদিনের দেন আশা কাশ্মীর রহমতুল্লাহ অনেকগুলো মেসাল আনছেন যে কাজের দ্বারা কি হয়ে যায়, কাফের হয়ে যায়। যতই কালিমা পড়ুক, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তারা কি বলছিল যে আমরা আসলে এটা কুফুরের নিয়তে করি নাই, ইন্নামা নাহুযু ওয়া নালআব, আমরা শুধু এমনি তামসা করতেছিলাম, আমরা একটু আড্ডা দিতেছিলাম, নাহুযু কথার মধ্যে একটু মত্ত হয়ে গেছি। তারা উজুর পেশ করছে যে আমাদের দিলের ভিতরে কি আছে, ঈমান আছে, আমাদের ইচ্ছা না কুকুর অবলম্বন করা, কিন্তু যে কাজটা করছে আল্লাহ পাক বলছে এই উজুর এখন প্রকাশ করে লাভ নাই, তোমরা ঈমানের পরে কি করেছো, কুকুর করে বলছো। আসলে কাফের কাজের দ্বারাও হয়ে যায়, শরীয়তের একটা ফরজের বিরোধিতা করার দ্বারা সে স্পষ্ট কাফের হয়ে যায়। হোসেন আহমদ বন্দরী রহমতুল্লাহ মারিফে মাদানিয়ার মধ্যে ওনার যে তিরমিজির সারা আছে মারিফে মাদানিয়া নামে, ওর মধ্যে স্পষ্ট আসছে ওনার বক্তব্য যে, এবং এমন অন্যান্য ফতোয়ার কিতাবের মধ্যে ওনার এই মাকুলাটা আসছে যে মুসলমান এবং কাফের যুদ্ধের মধ্যে কাফেরদের যে সহায়তা করবে সে মুখে কালিমা উচ্চারণ করে ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফের। কাফেররা তো মুখে কালিমা উচ্চারণ করে না, কিন্তু সে মুখে কি করে, কালিমা উচ্চারণ করে, কিন্তু উচ্চারণ করলেও সে কাফেরদের মধ্যে সবচেয়ে কি নিকৃষ্ট কাফের। সে এই প্রকারের কুফরি দেখেন, যেখানে কোরআনে কারিমের মধ্যে বলছে কাফেরদেরকে বন্ধু বানাইলে সে তাদের মধ্যে গণ্য হবে, ইমাম কুরতুবী বলছেন বন্ধু বানানোর অর্থ এমন তাদের মধ্যে গণ্য হবে যে লা ইয়ারিসুল মুসলিমা ওয়া লা ইয়ারিসুল মুসলিম, মুসলমানের সে মিরাস পাবে না এবং সে মারা গেলে তার আত্মীয় স্বজনরা তার কি পাবে না, মিরাস পাবে না, এমন ভাবে কাফেরদের অন্তর্ভুক্ত সে হয়ে যায়। শুধু তাদেরকে বন্ধু বানাইলে, বন্ধু বানানো তো হয়েছে একটা দিলের বিষয়, এখন যখন মুসলমানের বিরুদ্ধে কাফের সহায়তা করতেছে কি পরিমাণ বন্ধু বানানো হইতেছে, তারে স্পষ্ট করে দেওয়া হইতেছে কুফরিটারে কেমন প্রকট ভাবে তাদের মধ্যে প্রকাশ পাইতেছে যে কিছু বিষয়ের মধ্যে কাফের কি করতেছে, মানতেছে। সব বিষয়ে মানা জরুরি না কাফের হওয়ার জন্য, মোরতাদ হওয়ার জন্য, কিছু বিষয় মানলেই সে এই অবস্থায় পৌঁছে যায়। এই যে সাধারণ জনগণ গুলো কিছু বিষয়ে ইসলামের বিষয়টাকে অবজ্ঞা কইরা, ঘৃণা কইরা, কাফেরদের পক্ষে থাইকা ইসলাম হারা, ইমান হারা হয়ে যাইতেছে, এটার দায়ী দায়িত্বটা আসলে কার ঘাড়ে চাপতেছে? তারা যেইভাবে বেঈমান হয়ে যাইতেছে, এটা আসলে তাদেরকে নফল শিখায়, মুস্তাহাব শিখায়, আদাব শিখায়, কিন্তু তাদের যে ইমান নষ্ট হয়ে যাইতেছে এটা শিখায় না, তাদেরই ভয়ে। কি পরিমাণ দায়িত্ব আমাদের দ্বারা আদায় হইতেছে? জেহাদ অনেক পরের জিনিস, কিন্তু যারা করবে তাদের জন্য রাস্তাটা খোলা হয়ে যেত আমরা যদি সহি কথাটুকু মানুষদেরকে বলে দিতাম। যারা করবে তাদের জন্য বাধা হয়ে আছে যে আমরা সহি কথাটুকু বলি না, যে জেহাদের কথা বলে মানুষের দলিল এটাই যে যদি নাকি যে বিষয়টা এমন হয়ে যেত ওলামায়ে কেরাম বলে না কেন, তারা তো আমাদেরকে কত নকল মুস্তাহাব বলে, জান্নাতের রাস্তা দেখায়, তো এরা কি বলতো না? এটা এটা ব্যাপক ভাবে মানুষের একটা দলিল যে তারা তো করে নাই, তারা বলেও তো না। সুতরাং কেহ কেহ যে বলে এটা এই যে সহি, এটা আমরা কিভাবে মানি, এটা তাদের কিন্তু একটা মোটামুটি, যদিও আল্লাহর কাছে উজুর হিসাবে এটা গ্রহণযোগ্য হবে না, চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জাজ পড়তালে গিয়ে সে আটকা যাবে, কিন্তু জাহিরি ভাবে কিন্তু তার জন্য বড় একটা দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে আইম্মাতুল মুদল্লিনের ব্যাপারে কি করতেছি, সতর্ক করতেছি, আসলে এরা কি হাওয়াই কোন আনকা, আসলে বাস্তবে কেহ আছে? আমরা ভাবি যে শুধু বেদাতিগুলি, শুধু ওই গুমরা লোকগুলো এই আইম্মাতুল মুদল্লিনের অন্তর্ভুক্ত, না জানি কোন অবস্থায় আমরাও পড়ে যাই, এই আতঙ্কটা সাধারণত আমাদেরকে ধরে না। আমাদের অবস্থা হইল যাহা বলিব তাহা সত্য বলিব, খুব মিথ্যা বলিব না,
তবে সব সত্য বলিব না, অবস্থাটা এমন। কত সুফি মার্কার কথা, যাহা বলিব সত্য বলিব, কবু মিথ্যা বলিব না, বাকি কি তবে সব সত্য বলিব না, এটা ঠিক, এটার উপর আমল চলতেছে আমাদের। এই যে সব সত্য বলা হচ্ছে না, সেই বলাটার দায়িত্ব কার? আমরা যদি মানুষদেরকে বিষয়টা শুধু পরিষ্কার করে দিতাম তাহলেই কিন্তু দেখা যেত যে আলহামদুলিল্লাহ কাজ দাঁড়ায় গেছে, এটার উপর ধাক্কা আসবে। এতটুকু ধাক্কা যদি আমাদের সহ্য না হয় এবং ধাক্কার সাথে সাথে যে পরিমাণ ধাক্কা আসবে সেই পরিমাণ আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ পাকের ওয়াদা। সবরের পরে কি আসে? আন-নাসরু মাস সবরি, সাহায্য কিসের সাথে? সবরের সাথে। সবর নেই তো সাহায্য কিসের? যখন সবর করবে ওবাশশির সাবিরিন, সবরকারীদের সুসংবাদ দেবে। তো বিপদ না আসলে কিসের সবর? বিপদ তো আসবে, ধাক্কা তো আসবে, আর দুনিয়ার সময়টা কি সুখে কাটিয়ে দেওয়া যাওয়ার জন্য? না, দিনের জন্য এই বিপদটা যদি আমার উপর আসে এটাই আমার জীবনটা সফলভাবে কাটলো, জীবনের এই সময়টাই আমার সফলভাবে কাটলো। জাহিরি অস্থিরতা দেখা গেল কিন্তু আল্লাহর কাছে তো এটা আমার পছন্দ নেই, আর আমি যে সুখ সুবিধার অবস্থায় আছি আল্লাহ তো এই আমার এই সুখ সুবিধার অবস্থাটা পছন্দ করতে চান না। আল্লাহর দৃষ্টিতে অপছন্দের অবস্থা নিয়ে আমার শুধু সুখ নিয়ে একটা মুমেন্ট কিভাবে স্থির থাকে? বাদান ইসলাম গরিবান এখন কি ইসলাম খুব শক্তিশালী অবস্থায় না অসহায়তার অবস্থায়? ইসলাম যার রুহ সেই দেহটা কিভাবে শক্তিশালী থাকে আর স্বস্তিতে থাকে? যার রুহ হইল কি ইসলাম, সেই রুহটা হইল কি এখন দুর্বল, দেহ কিভাবে এখন শক্তিশালী থাকে, সুখ স্বাচ্ছন্দ্যে থাকে? সে অস্থির হওয়ার কথা, সে ব্যথা যন্ত্রণায় কাতরানোর কথা, কোথায় আমাদের কাতরানো? একের পর এক আঘাত ইসলামের উপর তো চলতেছে, মুসলমানের উপর আঘাত, ইসলামের চেয়ে মুসলমানের দাম বেশি না, কিন্তু মুসলমানের উপরে যখন আঘাত হয় কোরআনে কারিমের স্পষ্ট নির্দেশ কি? মজদুম যখন চিৎকার করতে থাকে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, কেন তোমরা তাদের জন্য কিতাল করছো না? আর সেখানে মুসলমান পর্যন্ত সীমিত না, ইসলামের উপর আঘাত চলতেছে, প্রকাশ্যে আল্লাহকে নাফরমানি চলতেছে। আর প্রকাশ্যে যখন নাফরমানি হয় আর এর প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ না করা হয় তখন আল্লাহ ব্যাপক আঘাত দিয়ে সবাই কি করেন ধরেন, বলেন প্রকাশ্যে নাফরমানি প্রতিহত করার ব্যাপারে আমাদের কি পরিমাণ আমাদের তৎপরতা চালু আছে? যতটুকু সুবিধা ততটুকু কাজের জন্য আমরা আলহামদুলিল্লাহ আছি, কিন্তু এই যে প্রকাশ্যে নাফরমানি হইতেছে আল্লাহের, একটা নাফরমানি হওয়া প্রকাশ্যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে জঘন্য না বেশি? হাম আজাদ দিয়ে তাদেরকে ধরবে, হাদিস স্পষ্ট আছে সে সময় আবাদতকারীদের আবাদত কবুল হবে না, দোয়াকারীদের দোয়া কি হবে না, কবুল হবে না। তাহলে কি যেটার কারণে আবাদত গুলি কবুল হবে না, দোয়া কবুল হবে না, সেই কারণটা দূর করা ফরজ হয়ে রে নাই? আর সেই কারণটা দূর করতে হইলে অবশ্যই কিছু ঝুঁকি আসবে, আর এই ঝুঁকিটা বরণ করে নেওয়া ছাড়া কোন উপায় নেই। আমরা যে এইগুলি যে ধরে রাখার চেষ্টা করতেছি আসলে কি ধরে রাখতে পারবো? বুখারা সমরকন্দের মধ্যে কি দিনই প্রতিষ্ঠানগুলি আরো উন্নত অবস্থায় ছিল না? স্বয়ং নিজস্ব সম্পদ ছিল তাদের, সেইভাবেই তো এগুলি পরিচালিত হইতেছিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিষ্ঠান ছিল, কিন্তু সেইগুলো এখন কালের গর্বে বিলীন হয়ে গেছে। আল্লাহ দিনই প্রতিষ্ঠানগুলি টিকে থাকা এটা জরুরি, কিন্তু এগুলি সহি মানায় যদি টিকে থাকে তাহলে এটা আল্লাহর কাছে আমরা এটার একটা কি আশা করতে পারি, ফলের আশা করতে পারি? সহি মানা এখানেও কি হকটার যথাযথ হইতে পারতেছে, পারতেছে না? কাফেররা আমাদেরকে ভয় দেখাবে যে তোমরা এই পথে গেলে তোমাদেরকে ধ্বংস করে দিব। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আল্লাহ তাআলা বলছেন যে মানুষদেরকে ভয় পাইও না, কারে ভয় পাও? আমাকে ভয় পাও। মুশরিকরা মক্কার জমিন থেকে তাড়াই দিতে বলছে, চার মাসের ভিতরে সব বিদায় হয়ে যায়, সব যদি বিদায় হয়ে যায় মক্কার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষি বিভিন্ন ধরনের কাজকর্ম সব স্টপ হয়ে যাবে না, তাদের অর্থনৈতিক বিপর্যয় আসবে না? সেই ক্ষেত্রে আল্লাহপাক কি বলছেন? রিজিকের মালিক কে? আল্লাহপাক। এই সবকিছুর মধ্যে স্থবিরতা আসা যাবে এই আতঙ্কে তোমরা কি করো না, আতঙ্কে ভুইগো না, এই আতঙ্কে তোমরা জড়াইও না। এখন আমরা ভাবতেছি যে আল্লাহ পাকের হুকুম
পালন করতে গেলে আমাদের উপর বিভিন্ন বিপদ আসবে, বিভিন্ন ধরনের অস্থিরতা আসবে, বিভিন্ন ধরনের তাণ্ডব আসবে, ধ্বংস আসবে। আসলে এইগুলো আমরা যদি এই পথে না যাই তারপরও আসবে, দুই দিন আগের পরে। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ওয়ালায়া জালুনা ইয়াকাতিলুনাকুম, কিকাল তারা চালিয়ে যাবে কাফেররা, ধীরে 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 খিচাই 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 শেষ করে দেবে। তো কিছুটা অবস্থান শক্তিশালী থাকতেই যদি তুমি সচেতন হয়ে যাও, কাফেররা জানানো এটা জরুরি না, উড়ে জানিলে তো সে সতর্ক হয়ে যাবে। তার থেকে আমি গোপন রাখবো নিরাপত্তার জন্য, তার থেকে যতবার এটা চোখাইবো তার উল্টা বুঝ দিব, কিন্তু এই জন্য উল্টা বুঝ দিতে গিয়ে আমি কাজ ছেড়ে দিব। আল্লাহ বলছেন হুজু হাইজরাকুম ওয়াসলিহাতাকুম, সতর্কতা, হাইজরনের সতর্কতা হতো আত্মরক্ষার বস্তু ধরো এবং আসলিহা ধরো। এমন সতর্ক আমরা যে অস্ত্র ধরলামই না, বুঝতে পারব? আল্লাহ তাআলা বলছে সতর্ক হও অস্ত্র ধরো। তো সতর্কতা সর্বোচ্চ গ্রহণ করে অস্ত্র ধরতে হয়েছে, একের অসতর্ক হইয়া বুকার মতো ধরতে বলে নাই, আবার একেবারে সতর্কতা এত উন্নত পর্যায়ে যে অস্ত্র কি করে নাই ধরেই নেই এটাও করতে বলে নাই আল্লাহ। এই দুটার মাঝামাঝি হুকুমটা দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন সতর্ক যে আমরা এগুলির বিরোধী এখন সাফাই গাই শুধু। আমাদের এত বেশি সাফাই গাওয়ার কারণে যারা পথে হাঁটতেছে এরাও হাঁটতে পারে না, এত বেশি নিজের সাফ রাখতে চাই আমরা। এটা কার কাছে সাফাইতেছি, আল্লাহর কাছে না বন্দার কাছে? এইটা হলো সিফত, ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। এটা তো আলেমদের সিফত ছিল, মুনাফিকদের সিফত হলো ইয়াখশাউনা আন-নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া, মানুষদেরকে ভয় পায় আল্লাহর ভয়ের মতো অথবা এর চেয়ে বেশি ভয়। এই পথে আমাদের বাধা কোনটা? আল্লাহর শরীয়তে নাই এটা, না মানুষদের ভয়। আর মানুষদের ভয়ের কারণে বলছে রাস্তা ছেড়ে দিতে, না তাদের থেকে যথাসম্ভব বাইচা কাজ ধরে করে ফেলতে সতর্কতার সাথে বুদ্ধিমত্তার সাথে, আমরা দিছি ছেড়ে। আর চলুয়াদেরকেও আমরা রাস্তাঘাটে যেন কি করে ফেললাম, আবার বন্ধ করে ফেললাম। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন উম্মতের শ্রেষ্ঠ অংশ ছিলেন, আর শ্রেষ্ঠ অংশ তারা ছিলেন শ্রেষ্ঠ আমলের মাধ্যমে। সাহাবায়ে কেরামের আমলটাই ছিল কি জিহাদ, আর এই আমলের সাথে সংশ্লিষ্ট বাকি সবগুলো আমল তার হাকিকি মানাই ছিল। আমাদের মাদ্রাসা আছে খুলস, হাকিকি মানাই নেই, খানকা আছে খুলস, হাকিকি মানাই নেই। কথাটা বেশি করা হয়ে যায় কিন্তু আমি হাকিকতটা তাড়াতাড়ি বলে ফেলতেছি, যত কিছু আমাদের আছে খুলস কিন্তু হাকিকি মানাই নেই। হাকিকি মানা যে বিষয়টার দ্বারা থাকে সে বিষয়টা নাই। সাহাবায়ে কেরামের মধ্যে এইগুলি চর্চা ছিল, মুহাদ্দিস তাদের মধ্যে কেহ কেহ ছিলেন, মুফাসসির কেহ কেহ ছিলেন, মুফতি কেহ কেহ ছিলেন, কারি কেহ কেহ ছিলেন, হাফেজ কেহ কেহ ছিলেন, কিন্তু সবার মধ্যে জিহাদ ছিল এবং জিহাদের কাজটা সর্বোচ্চ গুরুত্বের সাথে পরিপূর্ণরূপে আদায় হচ্ছে, যার কারণে সবগুলি তার হাকিকি মানাই ছিল। খায়রুল কুরুনে হালতটা এমনটাই ছিল, যেখানে জিহাদ ফরজে কেফায়ের সুরতে এক দুইবার কাফেরদের উপর আক্রমণ করলেই চলে, চলে না? সেখানে খায়রুল কুরুনের মধ্যে এক দুইবার আক্রমণ ছিল না বছরের 365 দিনের 65 দিনে আক্রমণ চলতেছে, আর 65 দিন শুধু কিছু মানুষ আক্রমণ করতেছে না সব মানুষে, খেয়াল করে দেন, কিছু মানুষে না সব মানুষে, সবাই না, সামান্য কিছু অন্যান্য কাজের জরুরত পরিমাণে ব্যস্ত আছে, কিন্তু স্বাভাবিকভাবে সবাই কোথায়, জেহাদের মাঠে না? আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে বাড়িতে যাই, তারাও জেহাদেই থাকেন, মাঝে মধ্যে বাড়িতে আসেন 4 মাস পরে পরে কমপক্ষে, কেউ কয় 30 বছর কাটায় আসে ওই জেহাদের মাঠে। তাহলে খায়রুল কুরুনের মধ্যে যে আমলটা এত ব্যাপক হারে চালু ছিল এই আমলটা কি গাইরে খাইর, মারজুহ কোন আমল, অশ্রেষ্ঠ কোন আমল? কিন্তু আজ আমাদের হালত কি হয়ে গেছে, এই খায়রুল কুরুনের মধ্যে সাহাবায়ে কেরামের মতো এই উন্নত ফরজদের দ্বারা গৃহীত কাজটা এটা আমাদের কাছে আমাদের জন্য কি হয়ে গেছে, কম দামি হয়ে গেছে। এর অর্থ হইল সাহাবায়ে কেরামের সময়, সাহাবায়ে কেরামের জান, সাহাবায়ে কেরামের মাল, সাহাবায়ে কেরামের মেধা, এইগুলো এত মূল্যবান ছিল না আমাদের এইগুলি যত মূল্যবান। কেন? কারণ তারা এটা জেহাদের মধ্যে কাটানোর দ্বারা, ব্যয় করার দ্বারা তারা নিজেদের জীবনটাকে মনে করছে সফল হয়েছি, ফুজতু, আমি লাভবান হয়েছি, ফুজতু হয় না? আর আমরা এখানে ব্যয় হওয়ার দ্বারা মনে করি আমি লসে পড়ে গেছি, আমার গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে গেছে, আমি কি হয়ে গেছি, খাসারে পেরে গেছি। তাইলে একই দামে দুটো জিনিস বিক্রি হইলো, এটাও জাহাজে বিক্রি হইলো, সেটাও জাহাজে বিক্রি হইলো। এই লোকে নিজের জাহাজে বিক্রি করে সেটা বলতেছে আমি সফল হয়েছি, আর ওই লোকে বলতেছে যে আমি কম দাম পাইছি। তাহলে ওই লোকের জিনিসটার দাম আরো বেশি ছিল, এই লোকের জিনিসটার দাম কম ছিল। দুজনে 100 টাকা বিক্রি করছে, একজন কয় আমার লাভ খুব বেশি, আরেকজন কয় জানা আমি লসে পড়ে গেছি। তাহলে বুঝে গেল একটা 150 টাকা দামের ছিল, 200 টাকা দামের ছিল, 100 টাকা বিচ্ছে এখন আফসোস করতেছে, আর ও 100 টাকা বিচ্ছে করতেছে সফল হয়েছে। তাহলে একটা কি ছিল, আরো কম দামের ছিল। জেহাদের পথে সাহাবায়ে কেরাম নিজেদের জান জীবন লাগাই দিয়ে তারা বলছে আমরা সফল হয়েছি। আর এখানে আমাদের জীবন, জীবনের সময়, জীবনের সম্পদ, জীবনের মেধা খরচ হওয়াটা আমরা মনে করি লসে করতেছি। তাহলে কি হইলো, আমাদের জীবনের এইগুলির দাম সাহাবায়ে কেরামের এইগুলির চেয়ে বেশি হয়ে গেল যেন, নাউজুবিল্লাহ, হতে পারে এটা? কিন্তু আমলের দ্বারা যেন আমরা এটাই বোঝাইতেছি যে এটা একটা অহেতুক কাজ, পাগলামি কাজ একটা। অথচ মাহদী আলাইহিস সালাম এসে দিনটারে উদ্ধার করবেন এই দুরবস্থা থেকে, এই ব্যবস্থাই এতদের শুরুতে চিকিৎসা, এটা আল্লাহ পাক বলছেন, এটাই আল্লাহর মহব্বতের পরিচয়। এখন মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করতেছে, ফিলিস্তিনে কি পরিমাণ নির্যাতন হইতেছে, সারা পৃথিবীতে কি পরিমাণ নির্যাতন হইতেছে। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন, এক দেহ, দেহের এক এক জায়গার রং এক একটা, এক এক জায়গার সুরত এক একটা, কিন্তু দেহ তো কি একটা, এক জায়গায় আঘাত লাগলে সবাই অস্থির হবে, কোথায় আমাদের অস্থিরতা? এর নাম হলো আযিল্লাতিন আলাল মুমিনিন, আইজ্জাতিন আলাল কাফিরিন, কোথায় কাফেররা আমাদের শত্রু। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদুওয়াম মিনাল মুজরিমিন, অপরাধীরা সব নবীদের জন্য শত্রু ছিল, কোথায় আমরা যে ওদেরকে বন্ধু বানায় চলাটা ইসলামের রীতি বানায় ফেলছি, এই শান্তির ধর্ম। এমন একটা হালত যেন আমাদের উপর এসে গেছে, যত আল্লাহ নাফরমান গুলিরে, কাফের মুরতাদ গুলিরে বন্ধু বানায় চলা যায়, তত যেন হেকমতের ভিতরে আমরা চলে আসলাম। এর নাম হেকমত, নবীরা পারলেন না ওদেরকে বন্ধু বানায় ফেলতে। আশিদ্দা ও আলাল কুফফারের, তাহলে মানা কি, ওয়াগলুজ আলহিম, কোথায় এদিকে হেকমত পরিপন্থী হুকুম? যেন আমরা ওনাদের চেয়ে বেশি বুঝে ফেলতেছি মনে হইতেছে দিনটাকে, দিনের যে নুসুস গুলি আছে ওগুলো ওনাদের হয়ে আসছে আমাদের পর্যন্ত, সেই আলোকে ওনাদের একটা আমল ছিল, জাহাদিল হুম বিল্লাতি হাসান ছিল তাদের সময়ে, সেই অনুযায়ী তারা আমল করে গেছেন। আসলে এখনো কাজটা সম্ভব, হ্যাঁ একটা কঠিন, লাইয়া যুরুকুম ইল্লা আযা, তারা তোমাদেরকে কষ্ট দেওয়া ছাড়া ক্ষতি করতে পারবে না। জরর মানে কি করে, তোমাদেরকে শেষ করে দেওয়া, বিষয়টা নষ্ট করে দেওয়া, তোমাদের বিষয় নষ্ট করতে পারবে না, বাকি কি দিতে পারবে, কষ্ট দিতে পারবে। আর দিনের পথে কষ্টটাই হলো দুনিয়ার মধ্যে আমার কামাই। উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর দিনের জন্য আমারে যেই পরিমাণ ইজা পৌঁছানো হয়েছে আর কাউকে এই পরিমাণ ইজা পৌঁছানো হয়নি। তো ইজা এখানে পাওয়া, এটা কিনা ব্যর্থতা না, এটা হলো নবুয়তের মিশন সফলতা, সবচেয়ে বেশি কামিয়াবি এটা। আর এই ইজার ভয়ে জর তো বোঝাইতে পারবেন, আল্লাহ পাক বলে দিছেন বড় জোর, আল্লাহর হুকুমে আসলে কি আসবে, আমার কষ্ট আসবে, কষ্টের ভয়ে হুকুম ছাড়িয়ে দিচ্ছে আমার, কষ্ট কি করে বলতে পারবো, যত বড় কষ্ট আসবে নারী ইব্রাহিমের মতো তত বড় এর মধ্যে একটা কি আসবে, তৃপ্তি আসবে। মানুষে দেখবে যে আসলে সে কষ্টের মধ্যে পড়ে গেছে, বাস্তবে সে কষ্টে পড়বে না। যদি পড়তো তাহলে সারা পৃথিবীতে জেহাদটা চলতো না। এখন যেখানে আমেরিকা আক্রমণ করেছে 47টা রাষ্ট্র সহ আফগানিস্তানে, কি ছিল তাদের, তারা কি দাঁড়াইতো, দাঁড়াইতো না, কিন্তু তারা দাঁড়ায় রয়েছে। তাকুনের ফলে আজকে আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন, সারা পৃথিবীর মধ্যে কাফেরদের জন্য আতঙ্কের বিষয় বানিয়ে ফেলছে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, কাদেরকে ভয় পায় তারা এখন, আল্লাহর এই ফরজটা কাদের দ্বারা আদায় হইতেছে। শুধু ওখানেই তারা টিকে না, 13 বছর যাবৎ সারা পৃথিবীর মধ্যে এখন ছড়ে গেছে তাদের এই আমলটা, এবং সরে গেছে কি খুব মজবুত মজবুত ভাবে আলহামদুলিল্লাহ সিরা দিতেছে। এরই উসিরায় সিরিয়াতে আলহামদুলিল্লাহ এখন 80,000 মুজাহিদ বিদ্যমান, যেন আলহামদুলিল্লাহ সেই পুরা মুসলিম একটা খিলাফতের দিকে ধীরে 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 মুসলমানরা আগে যাইতেছে। বাকি একসময় তো মাহদী আলাইহিস সালাম আসলে কমপক্ষে হবে, হবে না, কিন্তু আসার পরে কি হঠাৎ হুট করে হয়ে যাবে না, এর আগের এই সমস্ত চেষ্টাগুলি সেটার জন্য কাজে মানে কারণ হিসাবে গিয়ে গণ্য হবে? একটা বিল্ডিং 100 তলা আপনি বানাইছেন, একটা পুকুর ছিল জায়গাটার মধ্যে, ওই পুকুরের নিচে যে মাটিটা পড়ছে সেটা কি 100 তলা বিল্ডিং এর মধ্যে কাজে লাগে নাই? আল্লাহর কাছে মূল্যায়ন হবে কি হিসাবে? সে বিল্ডিং এর উপরে সে ফিট হয়েছে সেই হিসাবে, আর কুয়ার নিচে যে পড়ছে তার কোন মূল্যায়ন হবে না। বরং কোরআন শরীফের স্পষ্ট বক্তব্য হলো যে এই কুয়ার নিচে যে পড়ছে তার মূল্যটা কি বেশি। মক্কা বিজয়ের আগে যারা এই কাজে জড়িত হয়েছে, পরে যারা জড়িত হয়েছে, কাদের দাম বেশি? অথচ পরের ওয়ালাদের দ্বারা জহেরি ফল বেশি হয়েছে। এখন হালতটা হয়েছে এমন, সারা পৃথিবীতে দাঁড়ায় গেছে, আমাদের এখানে দাঁড়ায় নাই, যেহেতু আমরা সহি মানহাজ অবলম্বন করিনি। একটা ভুল হলো কি, আমাদের দেশে যারাই কিছুটা কাজের চেষ্টা করছে, ওরা ওনাদের থেকে আন্তর্জাতিক ভাবে যে কাজের রূপরেখা, কাজের যে নকশা, এটা কেউই ফলো করেনি। এটা বাস্তবতা একেবারে, এটা বড় কথা না কোনো। পাশ্চাত্য ছড়া এক একটা দেশে দাঁড়ায় যেতেছে কাজ সহি মানহাজ অবলম্বন করার দ্বারা, কিন্তু আমাদের দেশে দাঁড়ায়নি। এখনো আমাদের দেশে সিংহভাগ এই সহি মানুষটা বুঝতেছে না। কিছু মানুষ তৎপরতার সাথে আছে, ওনাদের সহি মানুষটা বুঝতেছে না কে আমার শত্রু কে বন্ধু, এই বিষয়টাও সাফ না। শেখ আইমান আজ-জাওহারির একটা স্পষ্ট বক্তব্য আছে, ওনার মানহাজ উনি প্রকাশ করে দিচ্ছেন আম ভাবে সবার জন্য, যে কে শত্রু কে বন্ধু। এক নম্বর শত্রু হইল আমেরিকা এবং কি ইসরায়েল। ওরা যতদিন শক্তিশালী থাকবে খেলাফত কায়েম হবে না, কারণ ওরা হচ্ছে পরাশক্তি। قاتلوهم حتى لا تكون فتنه ويكون الدين كله لله دين প্রতিষ্ঠা হইতে হইলে এর বাধা আগে কি করতে হবে, দূর করতে হবে। فمن يكفر بالطاغوت ومن بالله الطاغوت অস্বীকার করে আল্লাহর উপর বিশ্বাস ঈমান لا اله الا الله আগে গায়রুল্লাহরে শেষ করা, এরপর আল্লাহর কি করা প্রতিষ্ঠা করা। গায়রুল্লাহ তুই আমরা আল্লাহর বেশি করে ইবাদত করে খুশি করে ফেলতে চাইছি, এটা হবে না। একটা শেয়ার পরে কোন ইয়া জানি, আল্লাহ বি রাজি রাহে নারাজ না হো শৈতান বি, রাজি রাহে রহমান বি নারাজ না হো শৈতান বি, কেমন জানি বলবে। আমাদের হালতটা যেন এমন হয়ে গেছে যে সবাই খুশি করবো আমরা, এটা কি দিন না? এক পক্ষরে বেজার করতেই হবে, এক পক্ষ শত্রু হবেই আর এক পক্ষ আমার বন্ধু হবে, কিন্তু এটা গোলায় মেলায় ফেলছি। যে শত্রু হওয়ার কথা এর সাথে মিল দিতেছি, আর যে যার জন্য আমার যান জীবন উজাড় করে দেওয়ার কথা এর শত্রু বানাইছি ছোটখাটো কারণ দিয়া। অথচ তারে যার জন্য আমার জীবন দেওয়া ফরজ হয়ে গেছে গা, শুধু সে মুসলমান এই কারণে। আল মুসলিমুন কাযাসাদিন ওয়াহিদিন, আল আরাবিয়ুন কাযাসাদিন ওয়াহিদিন, আল আজমিয়ুন কাযাসাদিন ওয়াহিদিন, আল আনসারু কাযাসাদিন ওয়াহিদিন, আল মুহাজিরুন কাযাসাদিন ওয়াহিদিন, এমন বলছে শুধু মুসলমান হওয়ার কারণে সে জাসাদিন ওয়াহিদিন। সে আমলি হোক আর বদআমলি হোক, সে জাসাদিন ওয়াহিদিন হয়ে গেছে। তার জন্য আমার জীবন মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল আমার ফরজ হয়ে গেছে। রাসূল শুনছি মদিনাতে আক্রমণ করতে আসবে হিরাকলা, সেই অবস্থায় সবাইকে নিয়ে বার হয়ে গেছে। আর শাহুল্লাহ লেখছেন যে এই হালতটার নামই নফির আম, যে হালতের অফিস রসুল সবাই নিয়ে বের হয়ে গেছে, এই হালতটা সৃষ্টি হয় এটার নাম কি নফির আম। যেমন নাকি নামাজের রক্ত হইলে নামাজ ফরজ, কেউ আজান দে কা না দেখ, কেউ যদি আজান দে তাহলে কি আজানের জবাব দিবে, লাব্বাইক বলা ওয়াজিব, আমলি জবাব দেওয়া ওয়াজিব, আমলি জবাব দেওয়া ওয়াজিব না, আমলি জবাব দেওয়া ওয়াজিব। এখন আজান না দিলেও নামাজ তার ফরজ থাকে হবে না, থাকে যাবে। ঠিক এখানেও বিষয়টা দেফাঈর হালতে, বিশেষ করে লম্বা চলা আলোচনার তো প্রয়োজন নাই এখন, দেফাঈর হালতে কোন আমির শর্ত না, কিন্তু কাজ করার সময় যাদেরকে পাবে ঐক্য হয়ে যাওয়া জরুরি। কেউই কাজ করে না লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, একা হইলেও তার উপর ফরজ হয়ে গেছে, একার জন্য কোন আমির নেই। স্পষ্ট আবু দাউদের রওয়ায়াত, মুসলিমের রওয়ায়াত, মাল ছিনাইয়া নিতে আসছে কেহ, মারামারি করতে করতে যদি মরে যায় আন্ত শাহিদ, মাল মাল তার কোন আমির আছে? একা কি মারামারি করতে করতে মরছে, আমিরের সহায়তা নিতে পারে নাই, প্রতিবেশীর সহায়তা নিতে পারে নাই, হাদিসে একটা তফসিল আসছে। শুধু মাল যেটা পঞ্চম নম্বরের জরুরত, আর প্রথম জরুরত হচ্ছে কি দিন, দ্বিতীয় নম্বরে নাফস, তৃতীয় নম্বরে আওলাদ, তৃতীয় নম্বরে ইজ্জত, চতুর্থ নম্বরে মাল, পঞ্চম নম্বরে মাল। পঞ্চম নম্বরটার জন্য মারামারি করতে করতে মরে গেলে শহীদ হয়ে যায়। আর দিনের উপর আঘাত হইলে মালের ক্ষেত্রে ছাড় দেওয়ার অবকাশ ছিল, দিনের উপর আঘাতের ক্ষেত্রে ছাড় দেওয়ার অবকাশই নেই, সেখানে কি একা একই মারামারি করতে করতে মরলে সে শহীদ হবে না? অবশ্যই শহীদ হবে, বতনী কাউলা শহীদ হবে, ইজ্জতের জন্য কেউ আমার জানতে দিছে শহীদ হবে না? এখানে আমির লাগবে, ওজো লাগবে, এইগুলি দেফাইয়ের ক্ষেত্রে এইগুলি নেই। আবু ওসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরকে হত্যা করে ফেলছে না, পরে গিয়ে কুরাইশের কাফেলের আক্রমণ করতেছিলেন না যথারীতি, কোথায় ওনার আমির? অথচ আমির আছে, সে আমিরে অনুমতি দিয়ে দিছে, নিজের জান আমি বাঁচাবো, দেফাইটা তোমার আমিরের শর্ত নেই, স্পষ্ট এটা কোন কিতাবের মধ্যে ফেকার কিতাবের মধ্যে এটা নাই যে দেখায় সুরতে কি এর প্রয়োজন আছে, আমির শর্ত আছে, প্রয়োজন আছে, এটা শর্ত আছে। হ্যাঁ, এখন যখন দেখা করতে শুরু করে দিল তখন সে দেখা করতে যাইতেছে, এখন দেখাটা আরেকজনও করতে যাইতেছে, দুইজনে মিললে করলে কি শক্তিশালী বেশি হবে না, শত্রু তাড়াতাড়ি ঘায়াল হবে না, শত্রুর ঘায়াল করে এটা ফরজ, সুতরাং মিলাটা এখানে ফরজ হয়ে গেছে, এখানে তার সাথে দ্বন্দ্ব রাখা আর জায়েজ নাই। কিন্তু আমার যাওয়ার ক্ষেত্রে ফরজ না কি আরেকজনের পাওয়া, কিন্তু যখন পেয়ে ফেলছি তখন মিলে যাওয়া কি ফরজ, এখানে নেতৃত্বের লোভের কারণে ভাগ হইয়া থাকা এটার কি নাই জায়েজ নাই, এন্তেজামের কারণে ভাগ হইতে পারে, যদি নাকি আমির বা কোন হেকমত এটার মধ্যে থাকে যে ভাগটার মধ্যে কি, যেমন কোন কোন ক্ষেত্রে এমন হয় যে একসাথে মিললে শত্রু সবাই একটা ধরলে সবদিকে কি করে ফেলবে, ধরে ফেলবে, সেই ক্ষেত্রে নিজেরা কি থাকতে পারে, শুধু পরিচয় বিচ্ছিন্ন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, আলাদা একটা কৌশল সেটা, নতুবা নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাখা, নিজেদের নেতৃত্বের কারণে বিভিন্ন গ্রুপ হয়ে থাকা, সেই সব অবস্থায় জায়েজ নেই। কিন্তু এই গ্রুপিং জায়েজ নেই দেখে কি কাজ ফরজ হয়নি, কাজ ফরজ হয়ে গেছে। আন্তর্জাতিক মানহাসটা হইল সারা পৃথিবীর যে ওনারা দেখেন আফগানিস্তানের মধ্যে যুদ্ধ করতেছে আরব মুজাহিদরা, আর কারা, তালেবানরা। শেখ আবদুল্লাহ আজম রহমতুল্লাহ ছিলেন শাফিউল মাজহাব, যিনাকে আল কায়েদার ইঞ্জিনিয়ার বলা হয়, উনি ছিলেন মালিকি। আর মুল্লা ওমর যার অধীনে সব, উনি হলেন কি এবং তালেবানরা হলো পাক্কা হানাফি। বলেন যেখানে জেহাদটা চালু আছে আফগানিস্তানের জেহাদের ব্যাপারে কারো কোন কালাম আছে, সেখানে তাদের এই বিভিন্ন গ্রুপ হওয়ার পরেও এইগুলো নিয়ে কোন দ্বন্দ্ব আছে, চুল পরিমাণ কোন দ্বন্দ্ব এই পর্যন্ত আমরা শুনছি যে উনি হাম্বলি হাম্বলিটাকে সাবেত করতে চাইছে, উনি সালাফি সালাফিটাকে সাবেত করতে চাইছে, উনি হানাফি হানাফিটাকে সাফাই দিতে চাইছে সবার উপর, উনি কি মালিকি মালিকিটারে সবের উপর চাপাই দিতে চাইছে, এই মিশন নিয়ে চুল পরিমাণ কাজ করছে তারা না, মূল শত্রু যেটা সেটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এটা হলো আন্তর্জাতিক মানহাজ, এটাই সহি মানহাজ জেহাদে। আপনারা কতটুকু এটারে মানে কোন দৃষ্টিতে গ্রহণ করেন জানি না, কিন্তু আন্তর্জাতিক জেহাদি মানহাজ হলো এখন এটা। আমাদের দেশে শত্রু একটা কৌশল হলো মুসলমান মুজাহিদদের মধ্যে বিশেষ করে যত ফাটল দ্বারা রাখা যায় বিভিন্ন ইস্যু দিয়া, কিন্তু যারা সহি মানায় জিহাদ করতেছে এরা এই ফাটলে কি করে না, এর দ্বারা বিষয়টাকে ছাড়তেছে না। যেই মহিলার বাচ্চা এই মহিলা কি কাটতে রাজি হয়েছে, সুলাইমান ইসলামের সময় ওই যে বনি ইসরাইলের ঘটনা আসছে বুখারিতে আসছে ঘটনা এটা, কিন্তু যেই মহিলার কি ছিল না বাচ্চা ছিল সে চুপচাপ, জেহাদ আসলে একেবারে শক্তের একেবারে আহাম ফরজ, একটা আহাম ফরজ না, কিন্তু এটারে যে আসলে ওই শরীয়তের আহাম ফরজ মনে করতেছে অন্য কোন একতেলাফ তারে কি করতেছে না, ফিরে রাখতেছে না, আর যারে ফিরে রাখতেছে আসলে সে এটারে সে এটার মা হয় নাই বা সে এটারে নিজের আপন মনে করে নাই, সে নিজের খাহে সাত নিয়ে আছে, এটাই বলতে হবে গোড়ামি নিয়ে আছে। এই বিষয়গুলি দিয়ে আমরা মানুষদেরকে বিভ্রান্ত করতেছি এক ক্ষেত্রে। মুফতি শফি রহমতুল্লাহ জাওয়াহিরুল ফিকহের মধ্যে রেখেছে যে লাদিনিয়তের যে আক্রমণ ইসলামের উপর চলতেছে, এই অনুভূতিটা যদি উলামায়ে কেরামের থাকতো তে ফিকহি জুজি ইখতিলাফ নিয়ে সময় ব্যয় করাকে তারা গুনাহ মনে করত, একের উনার এবারতের হুবহু তর্জমাইটা, লাদিনিয়তের যে আক্রমণ ইসলামের উপর চলতেছে এর সঠিক অনুভূতি যদি ওলামায়ে কেরামের থাকতো, নিজেদের ফিকহি জুজি ইখতিলাফ নিয়ে সময় ব্যয় করাকে তারা কি মনে করত, গুনাহ মনে করত। সুবির রহমতুল্লাহ জাওয়াহিরুল ফিকহের মধ্যে আমরা হালতটা কোন পর্যায়ে গেছে, উনি সেই সময় বলে গেছেন আর সেই তুলনায় এখন কি পরিমাণ আঘাতটা চলতেছে লাদিনিয়াতের। এরপরে স্পষ্ট আল্লাপাক দেখায় দিয়েছেন মিশরের এই ইয়াটা দিয়া যে এই গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় গিয়া কি হয় নাই, সফল হয়নি, হয়েছে এবং এক বছর ক্ষমতায় থাকা অবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, অন ইসলামী জিনিসকে তার মানতে হয়েছে, তালেবানরা জেহাদের পথে ক্ষমতায় গেছে, যে কয়দিন ছিল সেই কয়দিন আল্লাহর হুকুম একটাও না ছাইরা তারা পারছে, কিন্তু মসজিদ যে কদিন ছিল ওই কদিন বলতে পারবে আল্লাহর কাছে গিয়ে যে তোমার একটা হুকুম আমি লঙ্ঘন করিনি, এটা বলতে পারে সে আমার নিয়ত ছিল ভবিষ্যতে তোমার একটা হুকুম লঙ্ঘন হবে না, কিন্তু বর্তমানে একটা হুকুম ছাড়ে নাই, এটা বলতে পারবে সে? কিন্তু তালেবান এই কথা বলতে পারবে না যে একটা হুকুম ছাড়ি নাই আমরা তোমার। এই দুইটার মধ্যে ফরক এটাই, ইসলামের একটা হুকুমের মধ্যে যত বড় মুসলিহতে হোক মাসলিহতে হোক এটার জন্য একটা হুকুম ছাড় দেওয়ার অবকাশ আমাদের কি নেই। ইসলামের বিপদে যাইতেই হবে, এই অধিকারটা কে দিল আপনাকে? এই জন্য এই চিন্তাগুলো আমাদেরকে বিভ্রান্ত করে রাখতেছে যে এইভাবে হয়ে যাবে এইভাবে হয়ে যাবে। আরে নামাজের ওয়াক্ত, ওযু নাই পানি তালাশ করা কি? এখন পানি খোঁজ করা ফরজ, পানি না পাইলে তাই মুম দিয়ে নামাজ শেষ করে দিবে। এখন টিউবওয়েল বসানো এটা ফরজ, এখন এই যুক্তি দিয়ে যে টিউবওয়েল দিয়ে তো হাজার হাজার মানুষ উজু দিয়ে নামাজ পড়তে পারবে, যুক্তিটা তো ঠিক আছে, কিন্তু এই টিউবওয়েল বসানোর ক্ষেত্রে সময় ব্যয় হয়ে গেল নামাজ পড়লো না, তার কি ফরজ আদায় হবে? জিম্মাদারি থাকে তবে? আমাদের অনেকটা হালত এমন হয়ে গেছে যে আমি তো টিউবওয়েল বসাইতেছি, আমি তো কুয়া খনন করতেছি, এখন কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু কি করছেন, সাহাবায়ে কিরাম কি করছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন আটকে দিয়েছে এই কথা বলছেন আর মদিনায় গিয়ে এখন তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই, বাস ওখানে গিয়া লই আবার যাইছে দিক দিয়ে মাইট দিয়ে দিব একটা প্রস্তুতি নিয়ে আসছিল না, কে আরো কিছু অস্ত্র শস্ত্র মদিনায় তাদের ছিল না, আরো কিছু লোকবল ছিল না, সেগুলি আনতে তো যায়নি। কেমন ঝুঁকির মধ্যে ফেলাইছে, এটা ষষ্ঠ হিজড়ির ঘটনা চলে যাবে একটা, আর পঞ্চম হিজড়িতে সহিরেত অনুযায়ী গজয়ে হাজাব হয়েছে কোন হিজড়িতে? পঞ্চম হিজড়িতে। এক বছর আগে আরবরা মদিনায় ঘেরাও করে চাইছিল তাদেরকে উৎখাত করে দিবে মদিনায় গিয়া, আর সেই জায়গায় মদিনা মক্কার কুলের মধ্যে যখন আসছে এখন তাদেরকে শেষ করে দেওয়াটা কত সহজ, কিন্তু এখানে দাঁড়ায় তারা বলতেছে যে আমরা জান দিব তারপর তার প্রতি নিয়ে যাবো। আল্লাহ পাক এই জজবাটা রেখি, আল্লাহ পাক বলছেন যে তোমাদের মারাত্মক জজবা হয়ে যেতেছে, তোমরা যদি জান দিয়ে দাও কে দিন কাজগুলি করবে, কোরআন কার উপর নাজিল হবে? না আল্লাহ পাক তাদের এই অবস্থানের উপর সন্তোষ প্রকাশ করছেন, বলছেন যে তাদের দিল যে জান দেওয়ার জন্য সত্যিকার অর্থে শুধু মুখের জমা খরচ না, এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন। ফালিমামা ফি কুলুবিহিম, এটা জানিয়ে আল্লাহ বলছেন রাজি হয়ে গেছেন তাদের, এটা ব্যর্থতা না, বলো শাহ আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, বলা কি বাজিন, তো একজন যদি আরেকজনের পরীক্ষা করতে চাই পরীক্ষাটা এই ওরা আক্রমণ করে দিয়েছে তুমি আক্রমণ করো, তুমি কেতাল করো আল্লাহ তোমার তোমার হাতে দিয়ে তারা শাস্তি দিবেন, ওর শাস্তি বাস্তবায়ন রাখবে না তোমার কিছু প্রতিষ্ঠিত হবে না, তুমি যেটা দিয়ে রাখতেছো এটা তোমার শুধু একটা দূরবর্তী চেষ্টা, এই দূরবর্তী চেষ্টাটা ফলপ্রসূ হবেই না যদি তুমি ওই কাজটা না করো। জাহাজ ডুবাই ফেলতেছে এখন জাহাজের ছিদ্র বন্ধ করা ছাড়া জাহাজের পানি শেষ করলে কোনো কাম হইব না, এখানে যাত্রীরা সাঁতার শিখাইলেও কোনো কাম হইব না, এখানে খানা খাওয়াইলেও কোনো কাম হইব না, এখন তুমি ছিদ্র বন্ধ করো। যদিও ছিদ্র বন্ধ করাটা কঠিন কষ্ট, কারণ সত্তর শক্তিশালী ছিদ্র যারা করতেছে এরা, কিন্তু কাজ এখন এটাই, এটার মধ্যে ব্যাঘাত ঘটায় তুমি অন্য কাজ করবা তাহলে তুমি বিপদে পড়লা বিপদে ফালাইলা, যাদেরকে তুমি অন্য কাজের মধ্যে ব্যস্ত রাখছো এটার মধ্যে থেকে দূরে সরে তুমি এদেরকে ফেতনায় ফেলাইলে। হাদিসে স্পষ্ট মেশাল আসছে না, এটা স্পষ্ট এইভাবে মেশাল দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমল জাহের করে যুগে যুগে এই আমলগুলি আমাদের সামনে জাহের, কিন্তু আমরা এই হকটাকে ওয়াজে করতেছি না যার কারণে মানুষ রাস্তা পাইতেছে না, কোথায় জামাতে যাইতেছে না এই যাইতেছে না সেই যাইতেছে না বিভ্রান্ত হয়ে যাইতেছে। জামাত ইসলামের আমরা বিরোধিতা করি তাদের ভ্রান্তি বয়ান করি, কিন্তু যাইবে কই? ইসলাম গালেব করা দিন প্রতিষ্ঠা করা এটা কি ফরজ না? কিন্তু তরিকার সহি পথ না দেখায় শুধু এটা বিরোধিতা করলে কেউ মানবে? যথাযথ তাদের প্রতিরোধ হইল অথচ সহি পথ আছে, সহি খাবার একটা আছে, সঠিক খাবার আছে, বিশুদ্ধ খাবার আছে, এটা আমি না দিয়া তারে বলতেছি ওই বিষাক্ত খাবারটা খায়ও না খায়ও না খায়ও না, হ্যাপেটেন খুদে ছটফটাই গেছে মরতাছে, সে তো শেষ পর্যন্ত বলছে আমি তো এমন মরবো সেমন মরবো খাইয়েই মরি, খাইয়েই মরতাছে, বিশুদ্ধ খাবারটা তারা দিতেছি না। আসলে ওরা যে গুমরা হইতেছে বিভিন্ন ভাবে বিভ্রান্ত হইতেছে এটার দোষটা যারা সঠিক খাবারটা জানে এদের দিতেছে না, যারা উম্মতের মধ্যে এমন আমি না চাইলে কি হবে রুব্বা মুবাল্লাগিন আও আলাহুমিন সামিন, অনেক এমন ফর্দ ছিল যারা বাস্তবেই জান কুরবান দিতে কি আছে রাজি আছে না, নাই সব আমার মতো, অবশ্যই আমি চেষ্টা করলে এদেরকে রাস্তায় উঠাই দিতে পারতাম।
দোয়া চাই আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে সামিল রাখুন। পথ এটা আলহামদুলিল্লাহ চালু, আল্লাহ তাআলা কোনো অসম্ভব কাজের কি দেন না, নির্দেশ দেন না। এখন এই পথের সাথে আমাদের জড়িত হওয়া, আন্তর্জাতিক কাফের হইল সবচেয়ে প্রধান শত্রু আমাদের। দ্বিতীয় নম্বর শত্রু হল ওদের সহযোগী স্থানীয় যে মুরতাদ সরকারগুলি আছে, আন্তর্জাতিক বৈমুদাহিদের মানা দিল যে ওই শত্রুটারে, মূল শত্রুটারে ঘায়াল করার জন্য যা যা প্রয়োজন এই কাজটার সাথে তোমরা সরাসরি জড়িত হও। এরপরে স্থানীয় সরকারগুলি যদি তোমাদেরকে সেই কাজে বার্তা দেয় যেখানে তুমি আর সামনে বাড়তে পারতেছ না, অগত্যা তার সাথে সেই বাধাটা সরানোর জন্য তার সাথে তুমি কি হও, জড়াও। এখন নগদই তার সাথে জড়ানোর কি নাই প্রয়োজন, কিন্তু যেখানে ওই ওদের সাথে লড়া যাইতেছে না স্থানীয়রা বাদ দিয়া, সেখানে স্থানীয়রা সাথে লড়তেছে, যেমন আফগানিস্তানের কারজাইয়ের বিরুদ্ধে, ইরাকে মালিকির বিরুদ্ধে, আমেরিকার উপর আক্রমণ করতে যাচ্ছে না, আমেরিকার সামনে এসে আর এই দাঁড়াইতেছে। এখানেও যদি আমাদের ওরা দাঁড়ায় যায় ওইভাবে, তাহলে তাদের বিরুদ্ধে লড়া ছাড়া কি থাকবে না, উপায় থাকবে না। কিন্তু মূল মানহাজ হবে কোনটা, ওই বড়টা। এরপরে এখানে সাধারণ জনগণের ব্যাপারে মানহাজ দেওয়া হয়েছে ওনাদের, জনগণের অসুবিধা হয়, জনগণ বিগড়ে যায় এমন কোন কাজ সম্পাদন না করা। আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ এই কাজটা কোথাও দাঁড়ানোর জন্য একটা মানহাজ দিয়ে গেছেন। প্রথম হলো হিজরত, দ্বিতীয় নম্বর হইল এদাত, তৃতীয় নম্বর হলো রিবাত, চতুর্থ নম্বর কেতাল। রিবাতটার কথাই বলি আমি, রিবাত হলো গেরিলা ধরনের গোপন ভাবে কিছু কিছু আক্রমণ, যেন ওরা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এটার দ্বারা হবে কি, ওরা আতঙ্কিত থাকবে আর মুজাহিদদের কিতালের অভিজ্ঞতা শুরু হয়ে যাবে, কিছু শহীদ হবে, শহীদ হওয়া কোনো ব্যর্থতা না, আর ওরাও কিছু মরবে, ওদের মরলেই জমিন উর্বর হবে, ওরা মরবে জমিন উর্বর হবে, মুসলমান শহীদ হবে, জমিনের মধ্যে বীজ বপন হবে, বাস গাছ জ্বালায় যাবে ইসলামের। এইভাবেই হয়েছে, মদিনাতেও শুরু হয়েছে এইভাবে, মাদ্রাসার সময় শুরু হবে এইভাবে, আর পৃথিবীর যেখানে যেখানে এখন মুসলমানরা স্ট্রং হয়ে দাঁড়াইছে এভাবেই হয়েছে, এখনো এইভাবে হবে। পাকিস্তানে এখন আলিমুলামারা সম্মানিত কেন, কারণ আলিমুলামাদের হাতে অস্ত্র আছে। একটা মুজাহিদরে পাকিস্তানের এলাকায় কেউ ধরে নেয়, তখন শুধু টেলিফোন করে দেয় তুই যে ধরে নিতেছিস খবর আছে, বাস অটোমেটিক ছেড়ে দেয় তারা। দু একটা যদিও দেখা যায় শাস্তি দেয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখন হালতটা এমন পর্যায়ে পৌঁছে গেছে ভীতি আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে শাস্তি দিলে আমাকেও তো আবার কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে একাধারে নির্বিঘ্ন নুরঙ্কুশ ভাবে শুধু তারাই শাস্তি দেওয়া যাইতেছে, কোন বিপদ পাইতেছে তারা, কিন্তু ওখানে বিপদে আক্রান্ত হওয়ার লাগতেছে। একটা সামঞ্জস্যতা আছে, আল্লাহর শত্রুর মধ্যে একটা ভয় আছে, আতঙ্ক আছে, কিন্তু এখানে আমাদের আল্লাহর শত্রুরা একের সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ নিঃশঙ্ক, সম্পূর্ণ একারে তারা গৌরবের অবস্থায় আছে, আর যা ইচ্ছা তা করতে পারতেছে। এই জন্য এত সাহস হয়েছে সারা পৃথিবীর কোন ভাষায় কোন ব্যক্তির দ্বারা এই এত ধরনের জঘন্য বক্তব্য কেউ কোনোদিন শুনছে, আমাদের দেশে যা সম্ভব হয়েছে, কেন এই সাহস তারা কোথায় পেয়েছে? এদের জানের মায়া নাই, অবশ্যই ছিল, কিন্তু তাদের জানের উপর আঘাত করে একে ছিল না। আমরা এমন ঘুমানি ঘুমাইছি যার কোন ভোগান্তির আমাদের আসছে আমাদের উপর, আমাদের সুখ শান্তি সব ঠিক হয়েছে, কিন্তু রাসূলের উপর এই ধরনের কি হয়ে গেল, কর্মকাণ্ড চলে গেল, এরপর আমরা এখনো সেটার ব্যাপারে আমাদের রক্ত এখনো গরম হইতেছে না, এরপরে আর কিসে আমাদেরকে গরম করবে? এই জন্য এখন আমাদের শরীর হওয়া দরকার যে কোনো ভাবে পারি আমরা। ওলামায়ে কেরাম শুধু হক বক্তব্যটা যদি দেয় ইনশাল্লাহ শরীর হওয়া যাওয়া হবে, তাহলে যারা কাজ করে এরা কাজের রাস্তা পেয়ে যাবে। এটা আমরা মজবুত করতে পারলে আমরা মাদ্রাসা মজবুত করলাম, আমরা আমাদের সবকিছু মজবুত করলাম, মসজিদ মজবুত করলাম, কোরআন মজবুত করলাম, হাদিস মজবুত করলাম ইনশাআল্লাহ। আর এটা দুর্বল হলে সবটাই দুর্বল হবে, মাথার খুলি যদি ঠিক না থাকে মাথার মগজে কাজ করতে পারবে না, যদিও মেইন মগজ ওই, কিন্তু খুলি এটার হেফাজতকারী, এটা হলো হেফাজতকারী দফা। কিন্তু এই দফাটার জন্যই দেখেন রসুলের জীবন ব্যয় হয়ে গেছে, মকসুদার কেন মকসুদার কোন এখানে প্রশ্ন নাই, যেটা জরুরত সেটা হলো এখানে আল্লাহ পাকের হুকুম, এটা পালন করার দায় আল্লাহ নিকট হবে, যেটার দরকার এখন। রসুল সারা জীবন কাটায় যায় না এই পথে, এটা কি আপাতত গ্যারি মকসুদার মধ্যে জীবন কাটাইতে হয়ে গেছে, আর মকসুদার আমগুলো লেগে থেকে গেছে বিষয়টা এমন, এটা তো ফোকায় এখানে একটা ভাগ করছে যে যেটা বাহ্যিকভাবে দেখতে এবার দেখা যায় না সেটাও কি এবার এই হিসেবে এটাকে ভাগ করছে। এর অর্থ এটা কি যখন এটার হুকুম হিসেবে যায় এটা গুরুত্বহীন, এই কথা বোঝার জন্য নাউজুবিল্লাহ। তাহলে রসুল পারভাতে গেলেন কি লেগে, গ্যারে মকসুদার জন্য সারা জীবন কাটাইলেন কি লেগে? সেই ফোকায় এখানে ওই ভাগটারে আমরা নিয়ে এটা পালাইছি আমাদের পিছনে সাথে থাকুন কাজের মধ্যে, আমরা তো মকসুদা নিয়ে পড়ে আছি, গ্যারে মকসুদার কি দরকার? রসুল গেছেন কে লেগে, সাহাবাই কেরাম জীবন কাটাইছেন কে লেগে এটার পিছনে?
খালেদ ইবনে ওয়ালিদ ইচ্ছে করলে হেফজা শেষ করে দিতে পারতেন না দুনিয়াতে, ওটা তো মকসুদ তেলাওয়াত। সারা জীবন জেহাদের মাঠে কাটায় গেছেন, দিন বুঝেন নাই না বুঝে পালন করেন নাই, আমাদেরকে এই খপ্পরে ফেলাই দিছে। এখন কাফেলাটার সাথে শরিক হওয়া এটা জরুরি, যেহেতু হক কাফেলা এটা কেতালের, এটার সাথে জরুরি হওয়া আমাদের জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কাফেলার অন্তর্ভুক্ত করে দিন, হাশরের মাঠে যেন এই বিজয় মিছিলের সাথে আমরা শরীক হইতে পারি, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সর্দার আছেন, মাহদী আলাইহিস সালাম নেতা আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, শুধু এটাই না, মাসুদ আজাদের সাথে এটা মিলে কার থেকে নিয়া, আল্লাহ থেকে নিয়া। ফলাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া ইয ইউহি রাব্বুকা ইলাল মালায়েকাতি আন্নী মাআকুম ফাযরিবু ফাওকাল আনাক ওয়াযরিবু কুল্লা বানান وكاين من نبي قاتل معه ربيون كثير الله ولا نبي وقتل داوود جالوت এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা নবিয়ুল মালহামা বলে গেছেন, উমিরতান উকাতিলান নাস বলে গেছেন, আর কিতালে অংশ গ্রহণ করেছেন। সাহাবা ইকরামের জীবনের আমলই ছিল এটা, ধারাবাহিকভাবে যতদিন এটা বেশি পর্যায়ে ছিল ততদিন দিনের উন্নত অবস্থা ছিল, ধীরে ধীরে ছুটছে অবনতি অবস্থায় এসে গেছে। মাহদী আলাইহিস সালাম এসে আবার কিতাল ধরবেন, আল্লাহ লা তাযালু তায়ফাতু মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি হাত্তা তাকুমাস সাআ, মুসলিম শরীফের রাওয়ায়াত। দেখেন ওই আল্লাহ থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত জিনিসটা চালু আছে, সেই কাফেলা কত বড় বিশাল মহান কাফেলা। এটাই হলো সাওয়াদে আজমটা, সাওয়াদে আজম মানে সাওয়াদে আকসার না, এটা আমরা ভুল বলি যে ইত্যাদি সাওয়াদ আল আজম যে বড় জামাতের অংশ, এটাই সে বড় জামাত যেটা আল্লাহ থেকে শুরু হয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আছে। সংখ্যা কোনটা বেশি এটা না, মুসলমানদের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম, এই জন্য কি আমি বেনামাজির দলের অন্তর্ভুক্ত হয়ে যাবো? নাউজুবিল্লাহ। সাওয়াদে আকসার দেখিয়া সাওয়াদে আজম হইল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবনে আবি হাসান থেকে বলছেন, আস-সাওয়াদুল আজম মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাকা। এবার তেমনই যদি হকের মুহাফে আল্লাহর রশিদে ধরতে গেছে সবাই মিল্লা, একজনও যদি আল্লাহর রশিদ মধ্যে থাকে আর ৯৯ যদি রশি বিচ্ছিন্ন থাকে, তাহলে ৯৯ জন সাজ এবং বিচ্ছিন্ন এবং ফিরকা আর একজনের লোকই জামাত। সে কোথায় আছে? আল্লাহর হুকুমের উপর আছে, আর ওরা আল্লাহর হুকুম থেকে বিচ্যুত। এটা সংখ্যা দিক দিয়া না, এটা হলো এই শরীয়তের এই দলিল দিয়া, আর শরীয়তের দলিল কোন কাসরত একটাও না, এখানে হইলো কুওয়াতের দলিল, কাসরত না এখানে। আক্তারুন নাসি ওয়ালাও হারাস্তা বিমুমিনিন ওমা আক্তারুন নাসি ওয়ালাও হারাস্তা বিমুমিনিন, আক্তারের ব্যাপারে ফাইসালা এটা। সুম্মা ইয়াফসুল কিজব, ইবনে মাজার রেওয়ায়ত, তিন জমানার পরে ইয়াফসুল কিজব, সরাসরি হবে আক্তারের মিথ্যার, আক্তার হবে সেটা মিথ্যার মধ্যে। তো ওখানে আবার সাওয়াদে আজম আক্তারটা হয় কি করে? বিশেষ করে এই জমানায় সাহাবাই কারণের জমানায় আক্তার এবং আজম দুটা মিলছে, খৈরুল কুরআনের মধ্যে আজম আর আক্তার একসাথে ছিল, কিন্তু খৈরুল কুরআনের পরে আজম আর আক্তার একসাথে নেই। আসলে মানুষ নামাজ পড়ে নাকি নামাজের ফরজিয়তের ব্যাপারে সন্দেহ আছে, এই কারণে যে এতে কিছু ভুল আছে, মুজতাহিদদের ইখতিলাফ। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা, ক্ষমতাবান বানাইলে নামাজের তারা প্রতিষ্ঠা করবে। যদি ইসলামী শাসন থাকত সমাজের মধ্যে একটা বেনামাজি থাকার অবকাশ ছিল, কমপক্ষে হানাফি মাজহাবের রায় হইল যে কমপক্ষে বন্দি থাকবে সে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মাজহাব তো হত্যা করে দিতে থাকে, কিন্তু হানাফি মাজহাব তো বন্দি থাকবে, সমাজের বেনামাজি ঘুরতেই পারবে না, এটা তো সমাজের মধ্যে ক্যান্সার ছড়াবে। নামাজের এই প্রতিষ্ঠাটা নামাজি বানানটা তো নির্ভর করে এটার উপর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।